দেখি বুদ্ধ ধর্মে আবির্ভূত হইয়া বুদ্ধের তরু পৌরবাদীকে সুশোভিত করিয়াছিলেন। চেতনবৃত্তির মধ্যে এই নন্দোৎসব অনুক্ষণ জাগরিত থাকিলেই জগতের শোক ভয় মোহ কিংবা ধর্ম অর্থ কাম মোক্ষাদি বাঞ্ছা প্রভৃতি অনিত্য উৎসবের পরিণিকা প্রসন্ন আনন্দ ভাব আভাস সমূহ আমাদের হৃদয়কে গ্রাস করিতে পারে না। নন্দোৎসবই যাবতীয় উৎসবের মূল কারণ স্বরূপ। নন্দোৎসব হইতে ভ্রষ্ট হইলি দেহজ্ঞাদির অনিত্য উৎসবের নামে নানা প্রকার বহির্মুখ নিরানন্দ আমাদিগকে গ্রাস করে। কেননা এই সংসারে মানুষ জন্মগ্রহণ করে স্ত্রী হোক পুরুষ হোক সন্তান কামনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এইটি হল সংসার বন্ধনের মূল। যদি প্রথমে তারা ওই সন্তান কামনা করেন, সন্তান কামনা করবার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের এমন দুর্গতি আজকাল হয় যে এখন আর কেউ বিবাহ করতে চায়। যারা একটু বুদ্ধিমান প্রকাশকা লোক তো বোঝে না, তারা করলো চালো গেল যা হয় করলো, কিন্তু বুদ্ধিমান লোকে এখন চায় না। কিন্তু আসল বেদোক্ত বিধানে এই বিবাহের ব্যবস্থা ছিল এই সন্তানের। সাধারণ সমাজের বিশ্বাস কুল রক্ষা করবে কে, বংশ রক্ষা করবে কে? এই জন্য বংশ রক্ষা করবার জন্য সন্তান উৎপাদনে ব্যবস্থা ব্যস্ত হয়। আবার সেই ব্যস্ত হয়ে গিয়ে গৃহিণীর কর গ্রহণ করতে হয় বা কন্যাকে স্বামীর হস্তে গিয়ে আত্মসমর্পণ করতে হয়, তারপরে সন্তানের কামনা। কিন্তু যদি এই নন্দোৎসবের ব্যাপারটা বুঝতে পারা যায় যে নন্দনন্দন শ্রীকৃষ্ণই আমাদের নন্দন, আমরা প্রাকৃত জগতের হার মাসের ছেলে পুত্র কামনা করে করব কি? ওই পুত্র দিয়ে হবে কোন চাই? সুতরাং আমরা নন্দনন্দন কি একমাত্র পুত্র জেনে তাকেই পুত্র ভাবে ভজনা করব, এই বাৎসল্য রসের যদি উদয় হয় তাহলে এই সংসারে সন্তান কামনা চিরদিনের জন্য তুলিত হয়। এবং ওই করতে গিয়ে যে শোক মোহ জ্বালা যন্ত্রণা যত কিছু লাভ করতে হয় সংসার ভরা সেগুলো রয়েছে, সেগুলো দূরীভূত হয়ে যায়। কিন্তু মানুষের সে ভাগ্য চাইত সাধুগুরু বৈষ্ণবের কাছে ভগবানের কথা শুনলে, শুনতে শুনতে যদি নন্দনন্দনের ভজনে প্রবৃত্তি হয় তাহলে আর নিজের নন্দন লাভের জন্য প্রস্তাব হয়। নন্দনন্দনই তো আসল ভজনের জিনিস, তাকে সেবা করতে পারলেই সর্বার্থ সিদ্ধি হয়। তিনি সকল রসের বিষয়, খালি বাৎসল্য রসের নয়, তিনি দাস্য স্বচ্ছ বাৎসল্য মধুর সকল রসের বিষয়। যদিও বলা যায় যে মধুর রস সর্বশ্রেষ্ঠ, তার মধুর রসেতে বজ্রামাগণ কৃষ্ণকে আরাধনা করেছিলেন, কিন্তু কৃষ্ণকে আরাধনা মধুর রসে করলেও সেই কৃষ্ণেতেই তাদের বাৎসল্য রস স্বচ্ছ রস দাস্য রস সব রস লাভ হয়েছে। পঞ্চরসের বিষয় কৃষ্ণ, অখিল রসামৃত মূর্তি কৃষ্ণ, কোন রস বাদ। কাজে এমন রসময় বস্তু কৃষ্ণকে নন্দগৃহে আসবাদ সুযোগ দেখে জন্মাষ্টমীতে আমরা সেই আশা করি। এই কৃষ্ণ আপনি জন্মাষ্টমীতে নন্দগৃহে আবির্ভূত হয়েছিলেন, সেই আপনি যদি আমার হৃদয়ে আবির্ভূত হন তাহলে আমি ধন্য হব, আমি আর কিছু চাই। এই সাধনা করে এই নন্দনন্দনকে পাওয়া, এইটি জন্মাষ্টমী এবং নন্দোৎসবের কথা। আর নন্দোৎসবের দিনে এই নন্দনন্দনের সেবা সকল গোপগোপি গণেশের সেই সেবায় মত্ত হয়েছে। নারদ সেবি প্রার্থনা করছে, শ্রীল ঠাকুর ভক্তি বিনোদ নন্দনন্দনের নাম কীর্তন করিয়া এই নন্দোৎসব ব্রত সকলকে যাজন করিতে বলিয়াছে। ভক্তি বিনোদ ঠাকুর একটি গীতি রচনা করেছে, যে গীতি রচনা করে এই নন্দনন্দনের যাজনের শিক্ষা দিয়েছে। এটি কি? যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান গোপী পরাণ ধন মদন মনোহর কালীয় দমন বিধান অমল হরিনাম অমীয় বিলাসা বিপিন পুরন্দর নবীন নাগর বর বংশী বদন সুবাস ব্রজজন পালন অসুরগুলো নাশন নন্দ গোধন রাখওয়ালা গোবিন্দ মাধব নবনীত তস্কর সুন্দর নন্দ গোপাল যামুন তটচর গোপী বসন হর রাস রসিক কৃপাময় রাধা বল্লব বৃন্দাবন নটবর ভকতি বিনোদ রাষ্ট্র। এই হল নন্দোৎসবের যাজনের মন্ত্র, আমাদের ঠাকুর ভক্তি বিনোদের রচিত। আর ওইটি হল রঘুপতি উপাধ্যায়ের মন্ত্র, আর এগুলো হল রঘুনাথ দাস গোস্বামী প্রভুর গীতাবলিতে সভাবলিতে নন্দোৎসবের বন্দনা। আজকে এই নন্দোৎসবটি এখানে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রাতকালে কিছু প্রসাদ বিতরণ আমাদের পরমারাধ্যা পরম উপাস্যা ফাল্গুনী পূর্ণিমার তিথি। এই তিথিতে ভগবান শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছে এবং রাধা গোবিন্দের দোলযাত্রা এই তিথিতে হয়েছে। তাই সর্বাগ্রে আমরা এই তিথি বলাকে বন্দনা করি। আমি আজ প্রায় 55 বৎসর বয়স পর্যন্ত 55 বৎসর ধরে এই দোলযাত্রা এবং মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করছি, কিন্তু এরকম দুর্যোগ কখনো লক্ষ্য করি না। এ দুর্যোগ যে কেন তা আমি বলতে পারবো না, তবে মহাপ্রভুর এইরকম আবির্ভাব তিথিতে এরকম দুর্যোগ এবং কাল অধিবাসন অধিবাস বাটর থেকে দুর্যোগ কখনো দেখি না। অবশ্য পরিক্রমায় মাঝে সাঝে জল ঝড় হয়েছে, কদাচিত ঝড় হয়েছে জল হয়েছে, কিন্তু এরকম এরকম মুষলধারে বৃষ্টিও দেখিনি, আর দিন রাত সব সময়ের জন্য দেখিনি, এক অদ্ভুত ব্যাপার। কাজী কিন্তু আমাদের অবশ্য তিথি আরাধনা করতেই হবে, কিন্তু এই দুর্যোগের মধ্যে লোকজনের এই বসারিত অবস্থা দেখছেন যে কিভাবে বসছে, তারপরে আর তার পরবর্তী যদি কিছু ঘটনা থাকে সে তো আর অসম্ভব না। এইরকম হবে আজকে এই সন্ধ্যার অধিবেশনে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা শ্রী চৈতন্যদেবের দয়া সম্বন্ধে কিছু কথা শ্রবণ করব বলে পূর্ব হইতে বিজ্ঞাপিত হয়ে আমরা বদ্ধজীব বড়ই অভাব করছি। এই জন্য আমাদের বহু দয়ার অপেক্ষা। জন্মের পূর্ব থেকে পিতা মাতার দয়া, জন্মের পর থেকে তাদের দয়া, কম বেশি যাই হোক পিতা মাতার দয়া না থাকলে সন্তান বাঁচে না। অনেক দয়া লাভ করেও তারপরে ক্রমে ক্রমে আমরা সংসারের সব সকলের দয়ার অপেক্ষা করলাম। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলের দয়া আমাদের পাওয়ার জন্য কত লালসা। তারপরে স্কুল কলেজের শিক্ষক অধ্যাপকদের দয়া আমরা কত কাঙাল তার জন্য দয়া পাওয়ার জন্য। তারপরে মনুষ্যের দয়া ছেড়ে দিলে দেবতাগণের দয়ার জন্য আমরা কেউ। এইসব আজকাল অবশ্য মানুষ দেবতা মানে না, তারই তার ফল মানুষকে ভোগ করতে হয়। কিন্তু পূর্বে যখন দেবতা মানুষ মেনেছে তখন এই দেবতাদের দয়ার জন্য কত না কি করেছে মানুষ। এরকম ঝড় বৃষ্টির সময় যে দেবতাকে ডাকা দরকার তাকে ডেকেছে, এবং অত্যন্ত খরার সময় ডেকেছে। এখন তো আর তা নয়, এখন রাজারাই রয়েছে সব। রাজা অবশ্য যদিও নাই, তাহলে ওই রাজার আসনে বসে যারা রাজত্ব করছেন তারাই যেন সব করতে পারে, দেবতা লাগে কিছু। এই হয়েছে মানুষের, যাই হোক সে যা হয়েছে হয়েছে। তথাপি মানুষ দারুণ অভাবগ্রস্ত, দেবতার দয়া পেলেও অভাব যায় না। প্রকৃতি সমস্ত প্রকৃতির যদি দয়াও পাওয়া যায় তাহলে মানুষের অভাব নাই। অচৈতন্য জড়জগতে বদ্ধজীব এত অভাবগ্রস্ত যে সমগ্র পৃথিবী যদি আমাকে দয়া করে, সমগ্র প্রকৃতি তার দ্রব্য সম্ভার দিয়ে যদি দয়া করে তাহলে অভাব দূর হবে, অভাব দূর হবে। পৃথিবীর একটি মানুষের অভাব দূর করবার ক্ষমতা পৃথিবী শুদ্ধ লোকের নাই। তার কারণ জীব হচ্ছে জীব কম, আর পৃথিবী বা প্রকৃতি হল জড়। সমস্ত জড় একত্রে মিলেও একটি চিত কম জীবের অভাব দূর করতে পারে, কত বড় আশ্চর্যের ব্যাপার। সমস্ত প্রকৃতি যদি তার সম্পদ ঢেলেও দেয় একটা লোককে, যে লোকটা একটা চিত কম জীব তারও অভাব দূর করতে পারে। এর অবস্থা আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্য হচ্ছে অচৈতন্য জড়ের দয়ার দ্বারা কোন মঙ্গল কোন অভাব দূর হবে না। সেই জন্য শ্রী চৈতন্য দেবের দয়ার কথা স্মরণ করছি। শ্রী চৈতন্য দেবী একমাত্র পারেন দয়া করতে, যাতে জীবের সমস্ত অভাব দূরীভূত হয়ে যায়। আর কেউ পারে, এমনকি অন্যান্য ভগবত স্বরূপ যেসব ভগবত অবতার আছেন তারা দয়া করতে পারেন, কিন্তু তাদের দয়াও অসম্পূর্ণ হবে। ব্রহ্ম বলুন, পরমাত্মা বলুন, বিভিন্ন আংশিক অবতারগণের কথা বলুন, তাতেও জীবের পরিপূর্ণতম অভাব দূর হবে না। সেই জন্য একমাত্র জীবের অভাব দূর করতে পারে শ্রী চৈতন্য। কিন্তু লোক সেই শ্রী চৈতন্য দেবের কথায় আদৌ কর্ণপাত করে না। কারণ কি? শ্রী চৈতন্য তো হাসপাতাল করেননি, শ্রী চৈতন্য দেব তো কতগুলি স্কুল কলেজ খুলে দেননি, শ্রী চৈতন্য দেব তো কতগুলি ভূমিকম্পে জলপ্লাবনে বিপন্ন লোকদিগকে সাহায্য করবার জন্য তাঁবু নিয়ে ছোটেননি। তাহলে জড়জগতে জীব আমরা সমস্ত দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যে কষ্ট পাই তা দূর করবার জন্য তো চৈতন্য দেবের কিছু নাই। তিনি কোনো বিধবা বিবাহের কথা বলেন না, তিনি কোন রকম সামাজিক কোন অস্পৃশ্যতা আন্দোলন করে দূর করবার জন্য বলেন না, তিনি নিচ জাতিকে সমগ্র উচ্চ জাতির সঙ্গে সমাসনে পড়াবার জন্য সকল মর্যাদা দেওয়ার জন্য তিনি যত্ন করেন নাই। সুতরাং তার দয়া কি?
উদ্ধৃত হবে। অভাব দূর করতে পারে যে সেই হল দয়া। জানা এলাক দয়া কিছু, কিন্তু এই পৃথিবীর যত লোকের যত দয়ার কথা মানুষ গান করছে, কিন্তু এই সমস্ত দয়া পেয়েও পৃথিবীর মানুষের কিন্তু অভাব বুঝল। কিন্তু আমাদের দেশ নয়, সমগ্র পৃথিবী, সমগ্র পৃথিবী কেন, চতুর্দশ ভুবন, ভুবন মন, জনতম সত্য, তল অতল বিতল তলাচল রসতল, সমস্ত লোকের অধিবাসীগণ অভাব করতে পারে। একমাত্র শ্রী চৈতন্য দেবের দয়ায় সব অভাব তো দূরীভূত হবে, অধিকন্ত এমন জিনিস পাওয়া যায় যা আর কোথাও নেই। অভাব দূর হওয়া তো ছোট কথা, তারপরে প্রাপ্তিটা এমন হবে যে গীতায় বলেছেন যে যাচ্ছে আর শ্রেষ্ঠ লাভ নাই, এমন প্রাপ্তি শ্রী চৈতন্য দেব করতে পারে। অচৈতন্য প্রকৃতির থেকে আরম্ভ করে সব অন্তর্ভুক্ত কেউই করতে পারে, এক শ্রী চৈতন্য দেব। কেন, দীপ হল চেতনের অনুকণ, আর শ্রী চৈতন্য হলেন শ্রী চৈতন্যের দেবতা, চৈতন্যের দেবতা, তিনি সমস্ত চেতনের দেবতা। কাজী সমগ্র চেতনের অভাব দূর করতে একমাত্র চৈতন্য দেব পারে, আর কেউ পারে। কি দিয়ে তিনি অভাব দূর করবেন, তিনি অভাব দূর করবেন কি দিয়ে, আপনারা কি শুনেছেন, একমাত্র হরিনাম দিয়া। লোক হেসে উড়িয়ে দেবে, হরিনাম দিলে এই সমস্ত অভাব দূর হবে। উঠবে যখন প্লেগ লাগত মহামারীর মতো, কলেরা আরম্ভ হয়ে যেত, তখন মানুষ হরিনাম নিয়ে বেরোত। এখন তো সেও করে না, এখন তো তারও ভরসা নাই, লোকে হরিনাম করলে এইসব মহামারী দূর হবে তাও ভাবনা। আর চৈতন্য দেব সব দূর করে দেবেন হরিনামে, হরিনাম মহাপ্রভুর আবির্ভাব কালের ইতিহাস তার প্রমাণ। দারুণ রাজনৈতিক আকার ঘন ঘটাচ্ছন্ন, অর্থনৈতিক দুরবস্থা, সমাজ বিশৃঙ্খল, কিন্তু এক হরিনাম দিয়ে তিনি সমস্ত লোককে উদ্ধার। তার দয়ার বিশেষত্বটা কি, এইটা স্বরূপ দামোদরে একটি শ্লোকে বুঝিয়েছেন, সেইটি শুনলেই আমরা সব বুঝতে পারব। স্বরূপ দামোদর মহাপ্রভু দয়ার বিশেষত্বটা একটা শ্লোকেতে তিনি প্রকাশ করেছেন। শ্লোকটি বলবার আগে সেই স্বরূপ দামোদরের একটু পরিচয় দেই। আর দিনে আইলা স্বরূপ দামোদর, প্রভুর অত্যন্ত মর্মী রসের ও সাগর, পুরুষোত্তম আচার্য তার নাম উদ্বাশ্রমে, নবদ্বীপে ছিলাতেহ প্রভুর চরণে, প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া সন্ন্যাস গ্রহণ করিল বারাণসী গিয়া। চৈতন্য বৃষ্টি ঝামলো দেবার মেয়েগুলো পটপট করছে। চৈতন্য চৈতন্যানন্দ গুরু তার আজ্ঞা দিলেন, তারে বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকে, কাজিতে গিয়ে তো নিয়েছেন সন্ন্যাস, বলছে বেদান্ত পড়ে সকলকে পড়া। পরম বিরক্ত দেহ পরম পণ্ডিত, কায় মনে আসি আছে শ্রীকৃষ্ণ চরিত, নিশ্চিন্ত কৃষ্ণ ভজিব এই তো কারণে উন্মাদে করিল দেহ সন্ন্যাস গ্রহণ। নিশ্চিন্তে হরিভজন করব এর জন্যই তো সন্ন্যাস নিলাম, তারপর এই উন্মাদ হয়ে একটা কারণ হয়ে গেল। সন্ন্যাস করিলা শিখা সূত্র ত্যাগরূপ, যোগবর্ত না দিল নাম হইল স্বরূপ, গুরুঝাই আজ্ঞামাগি আইলা নীলাচলে রাত্রি দিনে কৃষ্ণ প্রেম আনন্দ বিভলে। পাণ্ডিত্যের অবধি বাক্য নাহি কারো শনে, নির্জনে রহয় লোক সব নাহি যায়। পাণ্ডিত্যের একেবারে অবধি, এত বড় বলে কারোর সঙ্গে কথা বলে, নির্জনে থাকে, সব লোকের মধ্যে কেউ তাকে জানে না, চেনে না। ওইখানে কে কথা বলছে একটু থামাও না। কৃষ্ণ রস তত্ত্ববেত্তা দেহ প্রেম রূপ সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। ইনি কৃষ্ণ রস তত্ত্ববেত্তা, আর দেহ হচ্ছে একেবারে প্রেম রূপ সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, দ্বিতীয় মহাপ্রভু। এইরকম প্রতীতি হয় তাকে দেখলে। গ্রন্থ শ্লোক গীত কেহ প্রভু পাশে আনে, স্বরূপ পরীক্ষা করিলে পাশে প্রভু স্বরূপ। মহাপ্রভু নিয়ম করে দিলেন, যদি কেউ আমাকে কিছু শোনাতে আসে আগে স্বরূপ দামোদরকে শোনাও, তারপরে আমাকে। কেন? ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর রসাভার, শুনিতে না হয় প্রভুর চিত্তের উল্লাস। অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করান স্তবন। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ কথা মহাপ্রভু শুনতে চান। এই জন্য মহাপ্রভু ভক্তগণ কখনোই ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ কথা যেন বলেন না। অচিন্ত ভেদাভেদই ভক্তি সিদ্ধান্ত, ইহার বিরুদ্ধ যা তাই ভক্তি সিদ্ধান্ত। অচিন্ত ভেদাভেদের বিরুদ্ধ কথা ভক্তি বিরুদ্ধ কথা। আর রসাভাস রসের ন্যায় প্রতীত হইতেছে কিন্তু রস নয়। এই দুই প্রকার অভক্তি হইতে বৈষ্ণবকে দূরে থাকা কর্তব্য, বৈষ্ণবদের দূরে থাকতে হবে। কেননা মায়াবাদ আদি ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ বাক্য শুনিতে শুনিতে জীবের পতন হয়। রসাভাস আলোচনা করিতে করিতে প্রাকৃত সহজিয়া বাউ জড় রসাসক্ত হইয়া পড়ে। এই দোষে যারা দূষিত তাদের সঙ্গ করিতে নিষেধ করিবার জন্য শ্রী মহাপ্রভু ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ ও রসাভাসকে দূরে রাখিবার কথা নির্দেশ করিয়া। মায়াবাদীরা এই ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ কথা বলেন, স্মার্তেরা এই ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ কথা বলেন, আর এই সহজিয়া প্রাকৃত আউবাউল নেড়াদেরি এরা সব রসাভাসের কথা বলে। এই মহাপ্রভু এর পরীক্ষা করতে দিতেন স্বরূপ দামন, তাহলে কত বড় মহাপ্রভু প্রিয় পাত্র বুঝু। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীত গোবিন্দ এই তিন গীতে করান প্রভুর আনন্দ। সঙ্গীতে গন্ধর্ব সম, পাণ্ডিত্যে তোর সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি দামোদর সম আর নাহি মহামত। স্বরূপ দামোদরের মতন আর অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম, শ্রীবাসাদি ভক্তগণের হয় প্রাণ সম। সেই দামোদরসি দণ্ডবত কইলা চরণে পড়িয়া শ্লোক পড়িতে লাগে। একটু তার পরিচয় অল্প দিলাম, বিশেষ পরিচয় এখানে লেখা আছে তা আর দিলাম না। সেই দামোদরে সে মহাপ্রভুকে দণ্ডবত করল, দণ্ডবত করে একটা শ্লোক পড়ল। সেই শ্লোকটা হচ্ছে মহাপ্রভুর দয়ার বৈশিষ্ট্য কথা। মহাপ্রভুর দয়াটার যে কি বৈশিষ্ট্য, দয়া তো অনেক লোকই করে, যে আগে বললাম দেবগণের দয়া, মানুষের দয়া, পণ্ডিতগণের দয়া, মূর্খগণের দয়া, রাজার দয়া, প্রজার দয়া, দয়ার তো আর অভাব নাই। মশামাছিরও দয়া আছে, কুট করে এমন কামড়ে দেয় না যে দয়া বেরিয়ে যায়। কিন্তু চৈতন্যদেবের দয়া কিরকম, হেল দুলি চোখে দয়া, বিষ দয়া, পুরন মিল দাম দয়া, সাম্য শাস্ত্র বিবাহ দয়া, রস দয়া, চিত্রার পিতন মা দয়া, শাশ্বত ভক্তি বিনোদয়া, সম দয়া, মাধুর্য মজ্জা দয়া, শ্রী চৈতন্য দয়া নিধে তব দয়া, ভুয়া অমন্দ দয়া। শ্রী চৈতন্য দেবকে দয়ার নিধি বলে, শ্রী চৈতন্য দয়া নিধে বলে সম্বোধন করেছে। দয়ার একেবারে নিধি আর এর উপরে আর দয়া নাই, আর তব দয়া ভুয়া অমন্দ উদয়। জগতের যত দয়া পেলেও মন্দ উদয় হবে। স্বরূপ দামোদর বললেন, প্রভু আপনার দয়ার বিশেষত্ব হলোই যে আপনার দয়া যদি কেউ পায় তাহলে তার আর কোনোদিন কোন রকম মন্দ উদয় হবে না, একে বলে অমন্দ উদয় দয়া। মন্দ আর কখন উদয় হবে, আর যত লোকের যত দয়াই পাক মন্দ উদয় হবে। এই তিন তফাৎ, এক নম্বর সেইটা কি করে হয়, হেল জীবিত খেয়ে দয়া। মানুষ মাতৃরই একটা খেদ আছে, খেদ মানে মনস্তাপ, মনে অনেক দুঃখ, এই দুঃখের জন্য মানুষ অনেক জায়গায় যায়, অনেক জায়গায় যায়। সাধু সন্ন্যাসীর কাছে তো যাই এবং তাছাড়া অনেকের কাছে, অনেক দেবতার কাছেও যায়। মনের খেদ, মনস্তাপ, মনের দুঃখ দূর হয়, এমনকি মনের যে কার কি খেদ এ বলবারও জায়গা নাই। মানুষ বাস করছে বটে, স্বামী স্ত্রী পুতা পুত্র ভ্রাতা ভাতা ভগ্নী সব নিয়ে বাস করছে, কিন্তু মনের খেদ বলবার জায়গা নাই। এই হলো একটা প্রথম। তারপরে যদিও কাউকে বলে মনের খেদ, তাতে যে যা ব্যবস্থাই দিই দূর হবে। কিন্তু হে শ্রী চৈতন্য দয়ানিধে, আপনার দয়া এমনি হেলয়া মানে অবহেলয়া, হেলায় মানে অবহেলায়, অবহেলায় মানে অনায়াসে উদ্ধুলিত দূরীকৃত খেদ মনস্তাপ, একবারে উদ্ধুলিত হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে মনের খেদ। মনের যত রকম তাপ থাক, মানুষের যত তাপ থাক সব দূরীভূত হয়ে যাবে এমন দয়া। ঔদার্যময় প্রেম বিগ্রহ ভগবান চৈতন্য চন্দ্র তিন প্রকারের স্বীয় কারুণ্য স্বীকৃতি সম্পন্ন জীবকে বিতরণ করে। জীব প্রাকৃত অভাবে বিমর্ষ হইয়া নানা উপায় দ্বারা ক্লেশ অবনোদন করিবার প্রয়াস করিয়া কৃতকার্য হয় না। ভগবানের দয়া জীবের আয়াস দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। ভগবত কৃপায় জীবের হৃদয় কৃষ্ণ পদ্ম গন্ধের বিকাশ হয়, তাহলে চিত্ত খেদ অনায়াসে বিদূরিত হয়। এই যে ব্যাপার, ভগবানের কৃপায় জীবের হৃদয় কৃষ্ণ পাদপদ্মের গন্ধ বিকাশ হয়। প্রাকৃত জগতে অবশ্য পাঁচটি বিষয়ের মধ্যে রূপেরই প্রাধান্য, কিন্তু ভগবত রাজ্য হচ্ছে সবচেয়ে গন্ধের প্রাধান্য। ভগবত রাজ্যে গন্ধের এত প্রাধান্য, ওই দেখলেন না চতুষ্ঠ তারা কৃষ্ণচরণে অর্পিত তুলসী চন্দন, এর একটু আজ্ঞান পাওয়াতে তাদের ব্রহ্মজ্ঞানকে তারা ধুৎকার দিয়ে ছেড়ে দিয়েছে। ব্রহ্মজ্ঞান, আহা, কৃষ্ণচরণের এত মহিমা, যাতে তুলসী চন্দন লিপ্ত হয় তার আঘ্রাণ নাসাধিকারে গিয়ে আমাদিগকে প্রেমে আকুল করলো। এই গন্ধ গো ভগবানের পাদপদ্মে যে কি গন্ধ, আমরা অবশ্যই এসে যাদের দিয়ে একটু গন্ধ টন্ধ দেখাই, সে তো নয়, সেই কৃষ্ণ পাদ পদ্ম গন্ধের বিকাশ হয়, তা হইলেই চিত্তকে অনায়াসে দুঃখ জড়িত হয়, সুতরাং হৃদয় নির্মল। এই গন্ধটা যদি পাওয়া যায় ভগবানের এই প্রাকৃত জগতেও গন্ধের যে আদর নাই তা নয়, তবে এখানে রূপেরই বেশি আদর, কিন্তু সেই রূপ যা তার যদি গায়ের গন্ধ ভস্কা গন্ধ হয় তাহলে আছে রূপ কাছে কেউ নেবে না। আর এই রান্না টান্না করতে আমরা ছেলেবেলায় দেখেছি যে রান্না যারা করে এরপর খাওয়ান দাওয়ানেতে তারা ওই গন্ধ নেয়, যদি গন্ধ ভালো হয় গন্ধ হলে রান্না ভালো হয়েছে। আবার খাওয়ার সময় মানুষ রান্নার মধ্যে যদি গন্ধটা ভালো বেরোয় তাহলে খাওয়া শুরু। ভগবত পাদ পদ্মের গন্ধ যদি কারোর ভেতরে ঢুকলো তার আর কোনো মনক্ষেপ থাকবে না, যত রকম এ তো আর কেউ দিতে পারবে না। কেন? ভগবানের পাদ পদ্মের যেমন মহামহিম গন্ধগুণ আছে সে আর অন্য কে দেবে? যে ভগবানই দিতে পারেন, তার পাপপদ্মই দিতে পারে, অন্য কে দেবে? সেই জন্য গরিব দামোদর বললেন দুরীক্ষিত খেদ মনস্তাম বিষদয়া। আর কি বিষদা? নির্মলতয়া, এমন নির্মল হয়ে যাবে হৃদয়টা যে নির্মল আর কিছুতে হবে, এমন বিষদ এমন নির্মল সব প্রকাশ হয়ে যাবে হৃদয়ের মধ্যে। সুতরাং ভগবানের ওই পাপবদ্ধ গন্ধ পেলে একদিকে যেমন সমস্ত মনস্তাপ খেদ দূরীভূত হয়ে যাবে, কিরকম ধুলির মতো উড়ে যাবে। ধুলি যেমন উড়ে যায় তেমনি উড়ে চলে যাবে কোথায়, আর মনস্তাপ বলে কোনো জিনিস মানুষের আর থাকবে না। সেই জন্য দেবের যদি দয়া, সেই দয়া ওই পাদপদ্ম গন্ধ ওইটি যদি নাকাজ করে যায় তখন নির্মল হয়ে যাবে হৃদয়। এই নির্মল আর কেউ করতে পারবে? আর প্রণ মিল দাম দয়া প্রকৃষ্ট রূপে উন্মিলন করে দেবে, প্রকাশ করে দেবে আমোদ পরমানন্দ। হে চৈতন্য দেব, হে দয়ানিধে, তোমার দয়ার প্রথমই হলো মনস্তাপ দূর হবে, মনে আর কোনো তাপ থাকবে, মনে আর কোনো খেদ থাকবে, দূর হবে যে একবারে ধুলির মতো উড়ে চলে যাবে কোথায়, নির্মল হয়ে যাবে বিশদ অবস্থা, আর প্রকৃষ্ট রূপে উন্মিলন হয়ে যাবে আমোদ পরমানন্দ। যে আমোদের তুলনা নাই, এ ব্রহ্মানন্দ টন্দ এর কাছে লাগে না, এমন আমোদ প্রণ মিল দাম দয়া। বলেন কি আরো লোকে তো অনেক কথা বলছে, এই চৈতন্য দেবী তো সাম্যক শাস্ত্র বিবাদ দয়া, যত শাস্ত্র নিয়ে বিবাদ বিসম্বাদ আছে, কেউ বললে মশায় আপনারা চৈতন্য দেবের কথা শুনেছেন বলে আপনারা মনে করছেন চৈতন্য দেবেরই দয়া সব হবে, আপনারা শঙ্করাচার্যের দয়া পেলে কি হয় জানেন? কেউ বলে বুদ্ধদেবের দয়া পেলে কি হতো জানেন? এক কথায় স্বরূপ দামোদর দিবে, বলে যাই বলো সাম্য শাস্ত্র বিবাদ, যত শাস্ত্র বিবাদ আছে এ মতে সে মতে নানা মতে কত শাস্ত্র বিবাদ, এ শাস্ত্র বলছে এই করো, ও শাস্ত্র বলে এই করো, এ শাস্ত্র বলছে এই করলে তোমার সব দূর হবে, সব সাম্য হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে, আর বিবাদ থাকবে না। চৈতন্য দেবের দয়া পাওয়ার পর আর কোনো শাস্ত্র বিবাদ থাকবে না, সে আর মনে করবে না যে আর কোনো জায়গায় কোনো শাস্ত্র আর শুনতে হবে না, শাস্ত্রের কোনো বাদ প্রতিবাদ তারা শোনার দরকার হবে না। সাম্য শাস্ত্র বিবাদ হয়, সমস্ত শাস্ত্র বিবাদ প্রশমিত হয়ে যাবে। এ আর কেউ পেরেছে? এক চৈতন্য দেবী পারেন সমস্ত শাস্ত্র বিবাদ সাম্য করতে। রসদয়া, ও এমন রস সৃষ্টি করবে হৃদয়, এই রসদা এই মধুরাদি রস জগতে তো পঞ্চরসের বিকৃত অবস্থা, অপ্রাকৃত জগতে অবিকৃত অবস্থা, তার মধ্যে মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ, বাৎসল্য বাৎসল্য মধুর, সেই মধুরাদি রস এমন ভাবে হৃদয়ের মধ্যে ঢেলে দেবে রসদা। আপনার দয়া এমন রসদা, এমন রস দান করবে মধুরাদি রস এমন ভাবে আপনার মধ্যে এনে দেবে জগতে কোন রস কে দিতে পারবে এরকম। চৈতন্য দেবের দয়ায় মানুষকে যে রস দান করতে পারে চিত্রার্পিত নমাদায়, চিত্রেতে অর্পিত হবে উন্মাদ অবস্থা। চৈতন্য দেবের দয়া এসে পৌঁছে গেলে চিত্রার্পিত উন্মাদয়া, চিত্তে অর্পিত হবে উন্মাদ। এই উন্মাদে পাগলের উন্মাদ নয়, মহাপ্রভু দেখিয়েছেন তার বিরহতে যে উন্মাদ অবস্থা, প্রলাপ অবস্থা, সে কোন এই জলজগতের পাগল নয়, অপ্রাকৃত চিত্তরসের একেবারে দিব্যন মহাদ অবস্থা। তাই বল চিত্তার্পিত উন্মাদ হয়া, চিত্তে অর্পিত হবে উন্মাদ, দিব্যন মহাদ অপ্রাকৃত উন্মাদ, রসের উন্মাদ, যা মহাপ্রভু দেখিয়েছিলেন বিরহকালে পুরীতে গম্ভীরাতে। সেই দিব্যন মহাদ তখন বিরহাদি উপস্থিত হবে এবং হৃদভ্রম উপস্থিত হবে, প্রেমের বিবর্ত, চিত বিলাস, এইসব কেউ জানে? মহাপ্রভু যে বিরহ বিলাপ করেছেন তা কেউ কোনদিন শুনেছে? চিত্রার্পিত উন্মাদয়া, চিত্তে অর্পিত উন্মাদ, দেহাদ অনভিনিবেশ, দেহেতে আর কোন অভিনিবেশই থাকবে, চিত্তে এমন উন্মাদ অবস্থা, প্রৌঢ় আনন্দ, বিরাজিজ হৃদভ্রম, একেবারে প্রৌঢ় আনন্দ উপস্থিত হবে, আর বিরাজির থেকে একেবারে হৃদভ্রম, দিব্যন্মাদ অবস্থা, প্রাকৃত উন্মাদ। সৎসদ ভক্তি বিনোদয়া, সৎসদ মানে নিরন্তর, ভক্তি বিনোদয়তি, যখন ভক্তি বিনোদন হতে থাকবে, যে ভক্তি আমরা কত চেষ্টা করে শত সহস্র সাধনের দ্বারা একটু লাভ করতে পারি না, সেই ভক্তির এমন প্রেরণা আসবে, স্বভাবে তাকে এমন প্রেরণা দেবে যে ভক্তি আপনা হইতে জন্য চলতে থাকবে, সৎসদ নিরন্তর ভক্তি বিনোদন, ভক্তি বিনোদন করবে। সমদয়া মদ অনঙ্গ বিক্রিয়া ভরজ বিবেকর উল্লাস, এমন মদ, এই মদের সহিত অনঙ্গের ভাব, আমাদের ভগবান সেই অনঙ্গের বিক্রিয়া ভরজ, সেই অনঙ্গের বিক্রিয়ায় ভর পড়ে যে জাত হয় সেই বিবেক হর, বিবেক হরণ করে দেয় এমন উল্লাস, ওটা সমুদয় এমন মত্ততা মদভাব এনে দেবে। কৃষ্ণেতর তৃষ্ণয়া রহিতয়া, কৃষ্ণেতর তৃষ্ণা রহিত হয়ে যাবে, মাধুর্য মর্যাদয়া, মাধুর্যের একেবারে মর্যাদা সীমা পরাকাষ্ঠা চরম যেখানে আপনার দয়া আসে, তব অমন্দ দয়া দয়া ভুয়া, এ ঠাকুর সেই অমন্দ দয়া আমার প্রতি হোক। সমুদ্রাক্ষর দামোদর একটি শ্লোকেতে এই গুণগুলি বর্ণন করে, এই বিশেষণগুলি, যে আর কোথাও হবে লোক তো দয়া বোঝে না, চারটি পয়সা দিদি মনে করলে দয়া হয়ে গেল, অন্ধজনে দয়া করো, হ্যাঁ দুটো পয়সা দাও, একটা পয়সা দাও, কিংবা দোকানে স্কুলের বই পাঠ্য কিনে দিলেই দয়া হলো, একটু হাসপাতালের ঔষধ দিয়ে দিলেই দয়া হয়। এইসব যারা দয়ার আদর্শ বুঝে রেখেছে তারা কি এ দয়ার কথা বুঝতে পারবে? হে দয়ানিধে শ্রী চৈতন্য, যাহা হেলায় সমস্ত খেদ দূর করে, যাতে সম্পূর্ণ নির্মলতা আছে, যাতে পরমানন্দ প্রকাশিত হয়, যাহার হৃদয়ে শাস্ত্র বিপাদ শেষ হয়, যাহার রসবর্ষণ দ্বারা চিত্তের উন্মত্ততা বিধান করে, যাহার ভক্তি বিনোদন ক্রিয়া সর্বদা সমতা দান করে। মা ধৈর্য মর্যাদার দ্বারা তোমার অতি বিস্তারিণী সেই সুরদা দয়া আমার প্রতি উদিত। এই বলে প্রার্থনা করেছেন। শাস্ত্রসমূহের ব্যাখ্যা ভেদে বিবাদ সমূহ চিত্তে উদিত হইয়া নানাবার প্রতিবাদ করে। ভগবত কৃপা লাভ করিলেই লব্ধ কৃপ হৃদয়টি ভগবত রসে উন্মত্ত হয়। আবার কৃষ্ণ রস প্রজা মত্ততাও ভগবত কৃপা বলেই উদিত হয়। সুতরাং শাস্ত্র বিবাদ শান্তি লাভ করে। মাধুর্য মর্যাদা জীবকে নিরন্তর কৃষ্ণ চরণে অবস্থিত করায় এবং সৌভাগ্যবান জীব তৎকালে কেবল প্রেম ভক্তিতেই প্রতিলাভ করেন। কৃষ্ণ কৃপা নির্মলা রসদা সমদা। মহাপ্রভু যাদিগ কৃপা করেছেন প্রকাশানন্দ সরস্বতী দেখুন শাস্ত্র বিবাদ কোথায় চলে গেল, কোথায় চলে গেল। মহাপ্রভুর কথা শুনে শাস্ত্র বিবাদ চলে গেল। সার্বভৌমের শাস্ত্র বিবাদ কোথায় চলে গেল, কিরূপ ভাবে তার চরণে পড়ে গেল। বৌদ্ধ জৈন আর অন্যান্য ধর্মাবলম্বী এমনকি মুসলমান ধর্মাবলম্বী পর্যন্ত তারা চৈতন্য দেবের দয়ার একটু কর লাভ করে তাদের আর মুসলমানকে তার কুরআন আর খুলতে ইচ্ছা হল, তার কুলে দরকার নেই, ও তো আমাদের দেখাই আছে। কিন্তু আমরা এত দুর্ভাগা, এই বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাভাষী হয়েও চৈতন্য দেবের এই দয়ার কথা বাংলা ভাষায় এত লিখিত হয়েছে কিন্তু একটু চোখ মিলিয়ে দেখতে কারো ইচ্ছা করে, কেউ দেখে এসছে আর দুর্ভাগা কাকে বল। বেশি বেশি পণ্ডিত হয়ে মরে গেছে, তারা মনে করে আমরা কত বড় যেন পণ্ডিত। কৃষ্ণ কৃপাক্রমে হৃদয় নির্মল হইলে অভাবজনিত কোনো খেদমল থাকে না। কৃষ্ণ কৃপাবশত রস লাভ করিলে শাস্ত্র বিবাদ প্রশমিত হইয়া ভক্তি সিদ্ধান্ত সুদৃঢ় হয়। সুতরাং চিত্ত কৃষ্ণ প্রেমন্মত্ত হয়। কৃষ্ণ কৃপাক্রমে সমতা লাভ করিয়া মাধুর্য গৌরবে নিরন্তর ভক্তিতে বিনোদ লাভ ঘটে। ভক্তি বিনোদন জীব প্রথমত ঈশ বিমুখ বিষয় ক্ষীণ, দ্বিতীয়ত ঈশ অনুসন্ধান পথ ও অবশেষে ভগবত সেবারত। ভগবানের দয়ায় প্রথমত তার অনর্থ নিবৃত্তি, তজ্জনিত হৃদয়ের নির্মলতা এবং হৃদয় নির্মলতার পরিণামে কৃষ্ণামোদের বিকাশ। ভগবানের দয়ায় জীবের মধ্যমত ভক্তি সিদ্ধান্ত লাভ ও তজ্জনিত রসাপ্তিতে প্রেমন্মত্ততা প্রাপ্তি ঘটে। ভগবানের দয়ায় শেষত ভক্তিতে আনুরুক্তি ও তজ্জনিত সর্বত্র ভগবল লীলা স্ফূর্তি লাভ এবং স্ফূর্তি হইতে মাধুর্য পরাকাষ্ঠা প্রাপ্তি। জীব কৃষ্ণ কৃপায় নিবৃত্ত কৃষ্ণ অর্থাৎ মুক্ত হইয়াও কৃষ্ণ কীর্তন সেবাবশত কৃষ্ণ ব্যতীত, কৃষ্ণ কীর্তন সেবাবশত কৃষ্ণ ব্যতীত অন্য বিরক্ত হইয়া মুমুক্ষ হইলেও ভগবৎ ঔষধি লাভ হেতু মুমুক্ষা ত্যাগ পরিসানুভূতি লাভ করিয়া এবং বিষয় হইলেও কৃষ্ণ কৃপা বলে শ্রবণ মনোবিরাম হরিগুণানুবাদ বলে বিষয় ভোগ ত্যাগপূর্বক শুদ্ধ ভক্তিতে অবস্থিত হইতে পারে। অতএব সকল সময় ভগবানের দয়াই আশ্রয় হইতে পারে। সেই জন্য কেউ জানে এসব পড়লেও পড়ে না, শুনেও শোনে না। কেন? মহাভাগ্যবান না হলে তো হৃদয়ে এটা প্রবেশ করবে না। রূপগোস্বামী প্রভু এত স্বরূপ দামোদরের কথা শুনলেন, রূপগোস্বামী মহাপ্রভুর চরণে এসে একটি শ্লোকেতে তার বন্দনা করলেন, নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্তি সে নম। মহাপ্রভু মহাবদন, জগতে অনেক দাতা থাকতে পারে, অনেক দয়া করবার লোক থাকতে পারে, চতুর্দশ ভুবনে থাকতে পারে, থাকলে কি হবে, মহাপ্রভুর দয়ার সঙ্গে তুলনা হবে। এই জন্য তার গুণ দিয়েছেন মহাবদন। কি জন্য তিনি এত মহাবদন্য হলেন? কৃষ্ণ প্রেম প্রদান লীলা, তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। যে কৃষ্ণ প্রেম ব্রহ্মাদির দুর্লভ, নির্লোকে তো দুর্লভ, এই কৃষ্ণ প্রেম জীবকে প্রদান করে মহাবদান্য হয়েছে। এই বদান্যতা অন্য তো তুলবে না কোথাও। কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণের প্রেম কৃষ্ণ দিতে পারে, সুতরাং কৃষ্ণের প্রেম কৃষ্ণ চৈতন্য দিচ্ছে। কি হবে, একলা মালা কাল আমি কাকাও যাব যাব, কতবার ফল আমি পারিয়া দিবাই, একা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেউ পায় কেউ না পায় বোধ হয় ভ্রম। অতএব আমি দাজ্ঞা দিলাগবা করে যারে তাহলে প্রেম বলতে হয়ে যায়। এই যে প্রেম ভাণ্ডার উজাড় করে বিশ্বে বিতরণ করেছেন, ভাগ্যবানেরা লাভ করতে পেরেছেন, দুর্ভাগারা তো কিছু করতে পারে না। দুর্ভাগারা লাভ করতে পারলে কি আসে যায়, দুর্ভাগা কি বলছে না বলছে তার শুনে কি হবে। নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায়, তিনি কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নাম নেই, কৃষ্ণ চৈতন্য নাম আর গৌর বর্ণ, এই নাম রূপ গন্ডিরা এই করেছে। চৈতন্য চরিতামৃত কাল একটি সহজ ভাষায় বলেছেন, চৈতন্য চন্দ্রের দয়া পরহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তোমরা সমস্ত লোকের দয়ার কথা এনে টেবিলে রাখো, আর চৈতন্য দেবের দয়ার কথা রাখো, রেখে বিচার করো। বিচারক সমাজকে দেখেছে, যদি বিচার বুদ্ধি থাকে তাহলে এসো পৃথিবীর গেল সমস্ত চতুর্গ ভুবনের লোকের কার কি কথা আছে সব নিয়ে এসো, আর চৈতন্য দেবের কথা সেখানে রেখে বিচার করে দেখো। বাস করতে যাবো বটে, কিন্তু ধামের কাছে সর্বদাই প্রপত্তি স্বীকার করতে হবে। এ ধাম আপনি কৃষ্ণের নিজ ধাম, ভগবানের নিজ ধাম, আপনি কৃপা করে আমাকে সব অপরাধ হইতে মুক্ত করুন। যেমন হরিনামের বেলায় আমাদের অপরাধ হইতে মুক্ত হতে হয়, বৈষ্ণব সেবার বেলায় মুক্ত হতে হয়, এ সময়ও আমাদের দশবিধ নাম অপরাধ ধাম অপরাধ হইতে মুক্ত হতে হবে। সেই জন্য ধামপরাধ বাদ দিয়ে ধাম বাস করতে হবে। অনিত্যত্ব বুদ্ধি করা যাবে না, জড় বুদ্ধি করা যাবে না, আর ধামে বাস করে ব্যবসা করব আর ধাম বাস করব এ বুদ্ধি কোথাও চলবে না। অনেক লোক অবশ্য আছে ধামে বাস করছে, ব্যবসা করছে, লোক ঠকাচ্ছে, সেটা চলবে না। সেটা করতে গেলে ধাম বাস হয় না, সেটাকে ধাম বাস বলে না। সেই জন্য ধামবাস করতে হবে ভগবানের সেবা করবার, এখানে ব্যবসা করব, ডাক্তারি করব, ওকালতি করব, কিংবা দোকান করব, এ বুদ্ধি নিয়ে ধামবাস করতে হবে। ধামবাসের ছলনায় ওইসব হয়ে যাবে। আর ধামে কোনোরকম পাপ আচরণ করা থেকে, ধামে বাস করে যে পাপ করব সে পাপ করাও চলবে, পাপ করলেও অন্যায়। ধামে নিষ্পাপ পবিত্র জীবন যাপন করতে হবে, অমৃত্য কদাচার করতে হবে না, সদাচার সম্পন্ন হয়ে ভগবানের প্রতি, ভগবানের নামের প্রতি, ভগবানের ধামের প্রতি প্রপন্ন বুদ্ধিতে ধামের সেবা করতে হবে। ধামের সেবা করলে ধাম কৃপা করে তার স্বরূপ আমাকে জানাবে। এই জন্য আর ধামের মাহাত্ম্য যেসব শাস্ত্রে বলেছেন সেই শাস্ত্রকে অবজ্ঞা করতে হবে না, অর্থবাদ বা প্রশংসা বাক্য বলে মনে করতে হবে না। ধামে যেমন নাম বলে একটা পাপ বুদ্ধি করলে মহা অপরাধ হয়, সেই রকম ধাম বলে পাপ করতে হবে না, ইত্যাদি প্রকার দশবিধ অপরাধ আছে, সেগুলো বর্জন করে শুদ্ধভাবে ধাম সেবা করতে পারলে ধাম সেবার দ্বারাও আমাদের মঙ্গল হয়। তাই বারো মাস তো হয়তো আমরা ধামে গিয়ে থাকতে পারি না, এই চাতুর্মাস্য কিংবা এক মাস সূর্যব্রতের সময় যদি কোনো ধামে গিয়ে বাস করতে পারি, নবদ্বীপ তো নিকটে, পুরীও নিকটে, বৃন্দাবন একটু দূরে, পুরীর নিকটে তো বাহ্য দর্শনে, কিন্তু অন্তরে দূরে আছে কে সেইটা তো বিচার্য বিষয়। এই জন্য অন্তর যদি নিয়ে আমরা ধামে বাস করতে পারি এবং অন্তর যদি চিৎ ভাবাপন্ন হয় তবেই আমরা ধাম বাস করতে পারি।
তানায় না ধামবাস, এই ধামবাস করে ভগবানের সেবা করতে হবে, সেবার জন্য ধামবাস করতে হবে। ভগবান ধাম নিয়ে অবতীর্ণ হন এই জন্য যে আমরা ধামাশ্রয় করে তার সেবা করতে পারি। আর পঞ্চমটি হচ্ছে শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা, শ্রীমূর্তির সেবা করতে হবে শ্রদ্ধার সহিত। প্রথম নম্বর শ্রীমূর্তি, আমাদের অনেকেরই ঘরে একটি ফটো টটো আছে, কিন্তু তার প্রতি শ্রীমূর্তি বোধ আমাদের হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ভগবানের শ্রীমূর্তি, শ্রীবিগ্রহ, চিন্ময় প্রাকৃত বুদ্ধি করতে হবে না। গুরুদেব এই প্রাকৃত দর্শনটা ছুটি করে দেবেন, অপ্রাকৃত দর্শন এনে দেবেন। অপ্রাকৃত বুদ্ধিতে শ্রীমূর্তিকে সেবা করতে হবে, প্রাকৃত বুদ্ধিতে যদি সেবা করি তাহলে তো হবে না। শ্রীমূর্তি অষ্টবিধ আছে, কিন্তু সেই অষ্টবিধ মূর্তির মধ্যে যে কোনো মূর্তিকে আমরা পূজা করি না কেন, কিন্তু আমাদের সেই অষ্টবিধ মূর্তির মধ্যে আমাদের কিন্তু শ্রীবিগ্রহ সেবা করতে হবে। শ্রীবিগ্রহ সেবা আর পৌত্তরিকতা এক জিনিস নয়। পুতুল পূজা করলে পরে পুতুল খেলা হয়ে যাবে, আর শ্রীবিগ্রহ সেবা করলে ভগবানের সেবা হবে, ভগবত প্রাপ্তি হবে। কিন্তু সেটার সেবা করতে হলে চাই শ্রদ্ধা, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা। এই শ্রদ্ধাটা হলো বড় জিনিস। শ্রদ্ধাটা যদি না হয় কেউ তো জোর করে এনে দিতে পারে না। শ্রদ্ধা সাধারণত লৌকিকভাবে একটা হতে পারে, আর একটা হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। লৌকিক শ্রদ্ধাটা কেউ কেউ লাভ করে থাকে, কিন্তু লৌকিক শ্রদ্ধার ফল তো খুব বেশি নয়। কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধাতে, যে শাস্ত্রীয় শ্রদ্ধা শাস্ত্র শ্রবণ করতে করতে আমাদের জন্মে, এই শ্রদ্ধাতে আমরা পাই শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়, সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়। এই জিনিসটা শাস্ত্র আমাদের বলে দিয়েছে, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। এই যে ভগবানের আলিখ্য পূজা করছি, বিগ্রহ পূজা করছি, শ্রীমূর্তি পূজা করছি, এই পূজার দ্বারাই আমাদের সর্বার্থ সিদ্ধি হবে। সে বিশ্বাসটা চাই, দৃঢ় বিশ্বাস চাই, নিশ্চয় বিশ্বাস চাই। বিশ্বাস যদি হারিয়ে ফেলি তাহলে হবে না। আর এই বিশ্বাস প্রদাতা হচ্ছেন গুরুদেব, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে বিশ্বাসটা আমরা পাবো। নাস্তিকের কাছে গেলে কি আর বিশ্বাস পাবো? নাস্তিক আমাদের বিশ্বাস দিতে পারবে না। সেই জন্য বিশ্বাস পেতে হলে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, অন্যথা বিশ্বাস হবে না। সেই জন্য আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যাতে শ্রীবিগ্রহেতে অপ্রাকৃত বুদ্ধি লাভ করতে পারি, এবং শ্রীবিগ্রহ সেবা করলে আমাদের মঙ্গল হবে, আমাদের প্রাথমিক অবস্থায় এইটাই কর্তব্য। অর্চামেব হরয় পূজাম যশ শ্রদ্ধায় হতে, এই যে নতর ভক্তেষু চান্যেষু সবক্ষ প্রাকৃত স্মৃত, যদিও অন্য ভক্তের আদর হবে না বা অন্য কারো পূজা করতে পারবো না, কিন্তু ভগবানের শ্রীবিগ্রহ ভগবত বুদ্ধিতে যদি আমি পূজা করি তাহলে আমার মঙ্গল হবে। এই মঙ্গল বুদ্ধিতে আমি যদি করি তবে আমার মঙ্গল, কিন্তু তার মূলে চাই শ্রদ্ধা। শ্রদ্ধার মূলে হচ্ছে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাসটা শাস্ত্র শ্রবণ করতে করতে হয়। সেই জন্য প্রতিদিন আমরা শাস্ত্র শ্রবণ করব আর ভগবানের দৃঢ় শ্রদ্ধা লাভ করব, তবে আমরা আলক্ষ্য পূজা সুষ্ঠুভাবে করতে পারবো। তা না হলে কোনো রকম ব্যাঘাত সহ্য করার জন্য একটা ঘরে ফটো রেখে দিয়ে তাতে একটু ফুল জল দিয়ে দিলাম, কোনো রকম রান্না করে দুটো দেখিয়ে খেয়ে নিলাম, এ তো এক প্রকার আছে। তবে হ্যাঁ, লৌকিক বুদ্ধিতেও যদি সেবা করা যায় তা কিছু ফলোদয় আছে, কিন্তু পরমার্থ বুদ্ধিতে, ভগবত বুদ্ধিতে, ভগবত বিগ্রহের, ভগবত আলক্ষ্যে, ভগবত শ্রীমূর্তির শ্রদ্ধার সহিত শ্রবণ করলে সাধনের মধ্যে এটা একটা শ্রেষ্ঠ অঙ্গ। আবার এইটাই যদি সাধারণভাবে করা যায় তাহলে সেরকম হয় না। অবশ্য প্রহ্লাদ মহারাজও যে নবদা মুক্তির কথা বলেছেন সেটার মধ্যেও এই শ্রদ্ধার কথা বলেছেন, কিন্তু সেই শ্রদ্ধাটা হবে কি করে? সাধু সঙ্গে ভগবত কথা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি শ্রদ্ধা হবে, ভগবানের বিগ্রহে শ্রদ্ধা হবে, ভগবানের নামেও শ্রদ্ধা হবে। সাধুসঙ্গ না করলে কিছু হবে না। সাধুসঙ্গ হলো মূল, এই জন্য সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এই হলো কথা। এই জন্য শ্রীমূর্তির যদি শ্রদ্ধার সহিত সেবা করতে পারি, তাহলে এটা আমাদের ভজনের মধ্যে একটা অঙ্গ এবং শ্রেষ্ঠ অঙ্গ, এর দ্বারা আমাদের কৃষ্ণ প্রীতি হতে পারবে, এই হলো আমাদের একটা কথা। এই পাঁচটি আমরা আজকে মোটামুটি শুনে গেলাম, কিন্তু সবটার মূলই হচ্ছে শ্রদ্ধা। এই জন্য হরিভক্তি বিলাস এতে বলেছেন আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ বলে যে শ্লোক বলেছেন তাতে ওই আদৌ শ্রদ্ধার কথাটা বলেছেন, শ্রদ্ধা তারপর সাধু সঙ্গ, এগুলো ভগবত প্রেম লাভের ক্রম বলেছেন। আদৌ শ্রদ্ধা অত সাধু সঙ্গ, শ্রদ্ধা পর সাধু সঙ্গ, আবার সাধু সঙ্গ করে একটা শ্রদ্ধা। আমরা যদি শ্রদ্ধাবান না হই তাহলে সাধু সঙ্গ করতে যাবো কেন? আগে একটা শ্রদ্ধা চাই সাধুর প্রতি, তবে আমাদের সাধু, সেই সাধু সঙ্গ করে আবার একটা শ্রদ্ধা পাব, এটা হবে শাস্ত্রীয় শ্রদ্ধা, আর ওইটা ছিল শ্রদ্ধা। সেই জন্য আদৌ শ্রদ্ধা, প্রথমে একটা শ্রদ্ধা, শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, শ্রদ্ধা না হলে ভক্তির অধিকারী হয় না, এটা সাধু সঙ্গের জন্য। সাধু সঙ্গ করে শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধাবান হলে অধিকার কেন, সেই অধিকার সাধু দেবেন, সাধু ভজনের ক্রিয়া সব শিক্ষা দেবেন। সাধু শ্রদ্ধা অত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া, প্রথমে শ্রদ্ধা নিয়ে সাধু সঙ্গ করব, সাধু সঙ্গ করার পর আবার শ্রদ্ধা লাভ করব, সেই শ্রদ্ধা দেখে সাধু আমাকে ভজনের ক্রিয়া শিক্ষা দেবেন, এই করো এই করো এই করো, তাতে নবমীতে ভক্তিও আছে, এই পঞ্চমীতে ভক্তিও আছে, সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন আছে, আমার অধিকার অনুরূপ বিচার করে আমাকে শিক্ষা দেবে। সেই শিক্ষা দেওয়ার পর, ভজনের পর অনর্থ নিবৃত্তি হবে, অনর্থ নিবৃত্তি হয়ে তারপরে ক্রমশ নিষ্ঠা রুচি আসক্তি, এই সাধন ভক্তির পর্যায়ে তিনটি পাওয়া পাওয়া যাবে। অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি এবং আসক্তি আমরা লাভ করব, এই সাধন ভক্তি অতিক্রান্ত হলে ভাব ভক্তি আমাদের লাভ, ভাব ভক্তি লাভ হয়ে গেলে আমরা তখন কি করব, প্রেম সাধনা করব, তখন আমাদের প্রেমের অধিকার হবে। সাধন ভক্তি গাঢ় হলে ভাব ভক্তি হয়, ভাব ভক্তি গাঢ় হলে প্রেম নাম ধরে, ভাব গাঢ় হলে প্রেম হয়। এই প্রেমে এই কতগুলি অঙ্গ, আর এখানে যেমন বলেছেন কৃষ্ণ প্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ, এ তো আরো হয়েছে নাম সংকীর্তনেও কৃষ্ণ প্রেম জন্মাতে পারে। তাহলে আমাদের মূল কথাটি হচ্ছে আমরা শ্রদ্ধা নিয়ে সাধু সঙ্গ করব, সাধু সঙ্গে আবার শাস্ত্রীয় শ্রদ্ধা পাবো, সেই শাস্ত্রীয় শ্রদ্ধা নিয়ে আমরা সব কার্য করবো, অশ্রদ্ধালি হয়ে কোনো কাজ করবো। আর সাধুর উপরে যদি অশ্রদ্ধা হয় তাহলে সবই গেল। এই জন্য আজকে আমি এই পাঁচটি অঙ্গের কথা বলেছিলাম, তার মধ্যেও শ্রদ্ধা, আর হরিভক্তি বিলাস মতে তো ভক্তির অধিকারে সর্বপ্রথম হলো শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, সাধুসঙ্গে শ্রদ্ধা লাভ, আবার তারপরে ভক্তি জাগরণ, তিনি ভজন ক্রিয়া শিক্ষা দেবেন, ভক্তি জাগরণ করব, অনর্থ নিবৃত্তি হবে। আমি যে ভক্তি জাগরণ করছি তার প্রমাণ অনর্থ নিবৃত্তি, সর্বপ্রথম এইটা, স্বস্বরূপের অজ্ঞতা এটা দূর হবে এবং ভজনে যে অন্য মনস্কতা এসব দূর হবে, অনেক অনর্থ আমাদের আছে, হৃদয় দুর্বল্য, অসৎ তৃষ্ণা, এই স্বস্বরূপের অজ্ঞতা এইসব আমাদের দূর হয়ে যাবে সাধু সঙ্গে ভজন করতে করতে। তারপরেতে আমাদের ক্রমশ এই অনর্থ নিবৃত্ত নিষ্ঠা হবে, সেই পদে নিতরাং স্থিতির নাম নিষ্ঠা, সব সময় সেখানে আমার মন থাকবে, তার নাম তো মন থাকবে না, নিষ্ঠা রুচি তখন ভালো লাগবে, রুচি হবে নিষ্ঠা রুচি আসক্তি, তারপরে আসক্তি হবে, আমি ছেড়ে থাকতে পারবো না, আমার সাধন ভক্তি যাজনই এই কথাগুলো হবে, নিষ্ঠা রুচি আসক্তি, অর্থ নিবৃত্তি যতটা হবে নিষ্ঠা রুচি আসক্তি ততটা হবে, তারপরে নিষ্ঠার পরের স্তর হলো ভাব, যখন ভাব অবস্থাটা, সেই ভাব ভক্তির পর প্রেম ভক্তি লাভ হবে। প্রেম ভক্তি লাভ হলে পরে আমাদের ভগবান প্রাপ্ত লাভ। প্রেম প্রেম ছাড়া তো ভগবান লাভ হবে না, বিনা প্রেম সে নাই মিলে নন্দ লাল। আজ আমার শরীরটা তত ভালো নয়, আমি এইখানেই সমাপ্ত করি, আগামী করল আবার যাহাই বলল। বঞ্চা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু হে বচন পতিতান পাবনে কৃষ্ণবি। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত হতে কবিরাজ গোস্বামী প্রভু বর্ণিত পুরী ধামে হেরা পঞ্চমী ও বা লক্ষ্মী বিজয় প্রসঙ্গ শ্রবণ করেছি। ভগবান শ্রী জগন্নাথ দেব যে লীলাচলে বাস করেন, সেই লীলাচলে তিনি তারকার লীলা প্রকট করে বিহার করেন। বৎসরে একবার তিনি রথারোহণে সুন্দরাচলে আসেন, সেই সুন্দরাচল হল অভিন্ন বৃন্দাবন। সেখানে নবযাত্রা উৎসবে তিনি গোপীগণের সঙ্গে বিহার করেন, এইটি অপূর্ব লীলা শ্রীমন মহাপ্রভু জানিয়েছেন। যখন তিনি নীলাচল হইতে বলরাম এবং সুভদ্রার সঙ্গে রথারোহণে আসেন, তখন সেখানে মহালক্ষ্মীকে বলে আসেন যে আমি আজ যাচ্ছি, প্রাতাভগ্নিকে নিয়ে একটু বেরিয়ে আসবো, কাল আমি আসব। অবশ্য কৃষ্ণচন্দ্রের এটি স্বভাব, তিনি বৃন্দাবন থেকে যখন মথুরায় গিয়েছিলেন কংসের সেই খেলা দেখতে, তখন গুরুগোপীগণকে বলে গিয়েছিলেন আমি আজ যাচ্ছি কাল আসব। কিন্তু কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কদিন বাকি। সুতরাং কৃষ্ণের স্বভাবে এইরকম একটি কাল কথা করল, আজ যাব করল আসব, এ কথা আছে। সেই জন্য গোপীগণ তাকে বলতে দেখো তোমার কথা বিশ্বাস করা যায় না, কেন মথুরার লোক সবসময় সত্য কথা বলে না, এরকম কটুক্তিও কৃষ্ণকে শুনতে হয়েছে। যাই হোক, কৃষ্ণ মহালক্ষ্মীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি সুন্দরাচলে এলেন, সেখানে গোপীগণের সঙ্গে তিনি নবরাত্র বিহার করেন। এ বিষয়ে গতকাল আমরা শুনেছি, সেই একদিন দুদিন তিন দিন চার দিন যখন চলে গেল কিন্তু কৃষ্ণ ফিরল জগন্নাথ ফিরলেন না, তখন মহালক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন এবং অভিমানিনী হয়ে তিনি বিমান আরোহণ করে তার সেবিকাগণকে সঙ্গে করে তিনি এসে সুন্দরাচলের নিকটে সিংহদ্বারে উপস্থিত হলেন এবং তিনি আদেশ করলেন যে এই যে জগন্নাথের যত সেবক এদের বাঁধো, এদের বেঁধে প্রহার করো, কেননা কোথায় রাখলো কৃষ্ণকে, এরাই তো নিয়ে এসেছে, ইত্যাদি ব্যাপার সেখানে ঘটতে লাগলো, খুব ভীষণ ব্যাপার। অবশ্য যারা উড়িয়া ভাষা জানেন তারা জানতে পারেন যে এই লক্ষ্মীর পাণ্ডাগণ, জগন্নাথের পাণ্ডাগণ যে বাদানুবাদ করেন, নানা রকম কথা বলেন, উড়িয়াতে বলে, সে যারা জানে তারা সে রসটু আশ্বাস করতে পারে, না জানলে তারা পারে না। কিন্তু মহাপ্রভু সেই সব ভাষা জানতেন, তিনি তো ভগবান এবং তার ভক্তগণও জানতেন, তারা ওই সব কথা শুনে মুখ বন্ধ করে আসছিলেন, নানা কথা শুনে। কেউ কেউ বললেন এত গণ্ডগোলের কারণ তো লক্ষ্মীকে না, না তো লক্ষ্মীকে যদি নিয়ে আসতেন তাহলে এই গণ্ডগোলটা হতো না। তখন মহাপ্রভু বললেন, স্বরূপ দামোদর বললেন, এটা কি সম্ভব? বৃন্দাবনীয় লীলায় লক্ষ্মীর কোনো অধিকার নাই, এ হলো গোপীগণের অধিকার, কাজী লক্ষ্মীকে নিয়ে আসার কোনো প্রশ্ন এখানে আসে না। তবে লক্ষ্মী যে অভিমান করে এইরকম সৈন্য সামন্ত নিয়ে সাজিয়ে যুদ্ধের ভাব প্রকাশ করছে, এই জাতীয় অভিমানটি প্রায় দেখা যায় না, এটা একটি বিচিত্র ব্যাপার। যাই হোক, সেই গুণ্ডিতে পঞ্চমী কারো কারো কেউ কেউ বলে আরা বঞ্চনী। যাই হোক, সেই লক্ষ্মী খুঁজতে পেলেন জগন্নাথকে এবং সেই চার দিন অতিক্রান্ত পঞ্চম দিনে খোঁজেন, সেই জন্য হেরা পঞ্চমী নাম হয়েছে। তা এই দিনে আমাদের কলকাতার আসনের যে সেবকগণ পুরী জগন্নাথে গিয়েছিলেন রথ দেখতে, তারা আসবার উপক্রম করলে এই হেরা পঞ্চমীর দিনে ওই জগন্নাথের ভোগ দেয় গুন্ডিচা বাড়িতে। তা সেই প্রসাদ কিছু এখানে এনেছে, আপনারা একটু একটু পাবেন। এই প্রসাদ বড় দুর্লভ, নীলাচল থেকে যে প্রসাদ আমরা বরাবর আনি সে হলো দ্বারকার লীলার প্রসাদ, আর এ হলো বৃন্দাবনীয় লীলার প্রসাদ। এই কৃষ্ণ গোপী সকলের প্রসাদ এর মধ্যে অবস্থান করছে। এই জন্য গুন্ডিচাবাড়ির প্রসাদ তো খুব মেলে না। কদিন ধরে নবযাত্রার ব্যাপারে উড়িষ্যাতে যে প্রায় লোক ওইখানে কুটির করে বেঁধে ওই প্রসাদ পেয়ে বৃদ্ধ পালন করে। মহাপ্রভু তো আইটোটাতে নয় দিন থাকলেন, নয়জন মুখ্য ভক্ত প্রসাদ দিলেন, যা এইভাবে। আর নবমীর দিনটি তো ওখানে বিশেষ, নবমীর দিনে একবার যদি জগন্নাথ দর্শন করে তাহলে হাজারবার দর্শনের ফল হয়, কেউ কেউ বলে অযুত বর্ষ দর্শনের ফল হয়। যাই হোক, এই নবমীর দিনের প্রসাদের জন্য ওখানে খুব হুড়োহুড়ি। আর এই পঞ্চমী, কালকে হেরা পঞ্চমীর প্রসাদ, সেই প্রসাদ এখানে এসেছেন। আপনাদের মহাভাগ্য, আমাদের মহাভাগ্য যে আজ সেই প্রসাদের কণিকা আমরা গ্রহণ করতে পারবো বা পারলাম। তা কত কষ্ট করে সেই প্রসাদ সেবকগণ এনেছে, এখন তো রিজার্ভেশন পাওয়া যায় না। পুরীর থেকে খড়্গপুর এসে খড়্গপুর নেমে আবার সেইখান থেকে হাওড়া এসে তারা এই প্রসাদ নিয়ে এসেছে। অনেক কষ্ট করে প্রসাদ আনছে। তবে এই প্রসাদের অনুগ্রহ, জগন্নাথের অনুগ্রহে প্রসাদ, আবার প্রসাদের অনুগ্রহে এইখানে আসা। শুষ্কং বা পর্যুষিতং নিতরাং বা দূরদেশত প্রাপ্তি মাত্রেন ভক্তব্যং নাত্যকাল বিচারণা। প্রসাদের এরকম মহিমা, শুষ্ক হোক পর্যুষিত মানে বাসি হোক, দূরদেশ থেকে নিয়ে আসা হোক, গাড়ি ঘোড়ায় তো নানা রকম লোক থাকে, সে তার মধ্যে নিয়ে আসা হোক, নিতরাং দূরদেশ হতো প্রাপ্তি মাত্রেন ভক্তব্য, পাওয়া মাত্রই গ্রহণ করতে হবে। এতে নাত্যকার বিচার না, কোনো বিচার করতে হবে না। এক সময় সার্বভৌম, তিনি স্মৃতিশাস্ত্রের পণ্ডিত, তিনি আহ্নিক না করে কোনোদিন জলগ্রহণ করতেন না। মহাপ্রভু একদিন মহাপ্রসাদ হাতে করে ভোরবেলা গিয়ে উপস্থিত হলে তখন এই শক্তি বলে সার্বভৌম সেই প্রসাদ মুখে দিলেন। মহাপ্রভু বড় সন্তুষ্ট হলেন, সার্বভৌম তোমার এই প্রসাদে বিশ্বাস দেখে আমি সন্তুষ্ট হলাম। এই শ্লোকটি শুষ্কং পর্যুষিতং বা নিতরাং দূরদেশত প্রাপ্তি মাত্রেন ভক্তব্যং নাত্রকাল বিচারণা। সে আর কাল মাত্র বিচার করতে হবে, তিনি আর্নিক চানিক না করে মুখা না ধুয়ে সেই প্রসাদ গ্রহণ করেছেন। সুতরাং এইরকম জিনিস প্রসাদ, এর মহিমাতে শাস্ত্রে বলেছেন নৈবেদ্যং জগদীশস্য অন্নপানাধিকঞ্চ যচ্ছাভিচ্চবিচারস্য নাস্তিক দুঃখমেতি যা অন্নবান নির্বিচারং হি যথা বিষ্ণু তথৈব বিচারং যে ভুগুর্বন্তি ভক্ষণেত দ্বিজাতয়া পুষ্ট ব্যাধি সমগ্রস্থা পুত্র দ্বার বিবর্জিতা নিরাঞ্জন জানতি তে বিপ্রা তস্মান্নাবত্বতে পুনা। নৈবেদ্যং জগদীশস্য, জগদীশের যে নৈবেদ্য, ভগবান জগন্নাথের যে নৈবেদ্য প্রসাদ, এই নৈবেদ্যং জগদীশস্য অন্নপানাদি গঞ্চত, অন্ন হোক পানাদি যা কিছু প্রসাদ হোক সেই প্রসাদ ব্রহ্মবান নির্বিকারং হি ব্রহ্মের মতন নির্বিকার, যথা বিষ্ণুর তথৈব যেমন বিষ্ণু নির্বিকার, বিষ্ণুর প্রসাদ নির্বিকার। এতে দ্বিজাতি মাত্রের কারোর ভক্তাভক্তের বিচার করতে নাই। জগন্নাথ ক্ষেত্রে আনন্দবাজারে প্রসাদ বিক্রয় হয়, সেই প্রসাদ
সকল বর্ণের লোক হাত দিয়ে একটু মুখে দিয়ে দেখে তবে প্রসাদ খরিদ করে, কিন্তু সেই দেখে অনেকে অশ্রদ্ধালু হয় কিন্তু হতে নাই, এতে বিচার করতে নাই, এ ব্রহ্মের মতন নির্বিকার। ব্রহ্মের নাম যেমন সকলে করতে পারে, ব্রহ্মের প্রসাদ সকলে ধরে মুখে আস্বাদন করতে পারে, ব্রহ্মবান নির্বিকার যথা বিষ্ণু বিচার অগ্নিপ্রকুটপন্থী অক্ষণে তিজাত। সে যদি কোনো ব্রাহ্মণাদি বর্ণে বিচার করে, দ্বিজাতি যদি বিচার করে অক্ষণকালে, তাহলে সে কুষ্ঠব্যাধি সমাজগ্রস্ত, কুষ্ঠব্যাধিগ্রস্ত হবে, নরবে চলে যাবে, আর সেই নরক থেকে ফিরে আসবে না। এই যে শাস্ত্রীয় বচন যে স্মার্তগণ মানতে বাধ্য, কেননা স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য এইটি মেনে গেছে, সেই জন্য স্মার্তেরও এটা মাননীয়। যে মহাপ্রসাদ কি জিনিস, তবে কত লোককে দেখি ওই জগন্নাথ ক্ষেত্রে তারা বাস করেন, এই মহাপ্রসাদ সেবা করেন, আবার তার মধ্যে জাতি বিচার আনেন, প্রসাদেও তারা মতে দেখা যায়, আমাদের মত থেকে অনতি দূরে দেখা যায় তাদের উপরে বসিয়ে দিয়েছে সেই জগন্নাথের প্রসাদ, তাও জাতি বিচার করে করে বসিয়েছে। তুমি কাহিস্তু তুমি ওইখানে বসো, তুমি চিলি তুমি এইদিকে বসো, তুমি বেনে তুমি ওদিকে বসো, কিন্তু মহাপ্রসাদ কিভাবে গ্রহণ করতে হবে তাও তারা জানে না। এই জন্য তো উড়িষ্যার লোকের অবশ্য অধিকাংশ লোকেরই মহাপ্রসাদে বিশ্বাস এবং ভক্তি প্রচুর দেখা যায়, তবে স্মার্ত প্রভাবান্বিত লোক যদি কেউ না করে সে অপরাধী হবে। এই মহাপ্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। এই মহাপ্রসাদের এমনি মহিমা যে অন্য ভজন সাধন যদি কেউ করতে না পারে, এই মহাপ্রসাদের সেবা করলে তার সকল প্রপঞ্চ জয় হয়ে যাবে। মহাপ্রসাদের সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। উদ্ধব বলেছেন, প্রভু আমি মায়া জয় করবার জন্য আর ভাবি না। কেন? মায়া জয় তো তোমার উচ্ছিষ্ট সেবনেই হয়ে যাবে, তোমার উচ্ছিষ্ট যদি আমি ভোজন করি তাহলে মায়া জয় অনায়াস হয়ে যাবে। যে প্রসাদ সম্মানে মায়া জয় হয়ে যায়, সেই প্রসাদকে কত আদর করে কত শ্রদ্ধার সহিত করতে হয়। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাই কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জীবাবতী লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় পরিবার জীবা জয় সপ্রসাদ অন্ন দিব ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে দেখো চৈতন্য নিতায়। শরীর অবিদ্যা জাল, আমাদের এই শরীরটি যে দেখছি এই শরীরটি অবিদ্যার জাল, জড়েন্দ্রিয় তাই কাল, জড় ইন্দ্রিয় গুলো তার মধ্যে কাল স্বরূপ, জড়েন্দ্রিয় তাই কাল জীবে ফেলে বিষয় সাগরে, জীবকে বিষয় সাগরে ফেলে দেয় এমন এই শরীরটি, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিভা অতি লোভময় সুতির মধ্যে, তার মধ্যে জিভা অত্যন্ত লোভময়, জিভায় এত লোভ আমাদের যে ভালো ভালো খাওয়ার জন্য আমরা সর্বদাই ব্যস্ত, সেই জন্যই ওই কথাটি আছে, জিভা লালসে জিভা ইতি উতি ধায় কৃষ্ণ কৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সেই জিভা লালসা বড় কঠিন, জিভা লালসায় তার মধ্যে জিভা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিভা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, কৃষ্ণ কত দয়াময়, তিনি নিজে প্রসাদ অন্ন আমাদের দিয়েছেন, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে দেখো চৈতন্য নিতার। এক সময় মহাদেব আরদের নিকট থেকে একটু কৃষ্ণ প্রসাদ কণিকা পেয়ে তিনি একেবারে প্রেমে বিমল হয়ে গেলেন, আনন্দে বিমল হয়ে গেল, প্রেম ভাবিত চিত্ত হয়ে গেল। সেই অবস্থায় থেকে বিমলা দেবী দেখে বললেন, কি তোমার আজ এত আনন্দ কেন? তা বললে, আনন্দ কিছুর জন্য, আমি একটু কৃষ্ণের প্রসাদ পেয়েছিলাম কণিকা, সেই কণিকা প্রসাদটু ভক্ষণ করার পর আমার শরীরে এইরকম প্রেম সঞ্চারিত হয়েছে, ওটা আমায় একটু দাও। আর নেই, কণিকা মাত্র পেয়েছিলাম সেইটুকু আমি ভাবতাম করে ফেলেছি তোমাকে দেওয়ার মতো, এমন জিনিস তুমি পেলে আমাকে একটু দেওয়ার জন্য রাখলে না, যাক আমি এই জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথের প্রসাদ আমি সকলকে বিতরণ করাবো। সেই থেকে ওই জগন্নাথ ধামে জগন্নাথের এইরকম যে ভোগ রাগ হয়ে প্রসাদ বিতরণ হয় এই আর পৃথিবীতে কোথাও নাই। ওই ভগবানের ভোগ হয় বিমলা দেবীর কাছে যায়, বিমলা দেবী শেষকালে সমস্ত জগৎকে বিলিয়ে দেয় যে নাও সকলে জগন্নাথের প্রসাদ পেয়ে ধন্য হয়। সেই জগন্নাথের প্রসাদ তাও আজ আবার বৃন্দাবনীয় লীলার ভোগ কবিগণের প্রসাদ মিশ্রিত এই প্রসাদ আপনারা যে কণিকা পাবে, কণিকাতে ভাববেন না কিছু, যদি একটা কণিকা নিয়েও বাড়িতে গুপ্ত কন্যার মুখে দিতে পারেন তাতেই কল্যাণ হবে, কিন্তু কণিকা বলেই করবেন না। প্রসাদের কণিকা করলে কি ছোট জিনিস হয়, সে আপনারা একটু পাঠের পর পাবেন, আপনারা শ্রদ্ধা করে সেটি গ্রহণ করবেন। আর শ্রদ্ধা করবেন না এই সামান্য দুটো অন্ন, তা এই দূরদেশ থেকে আপনাদের এই শত শত লোককে এনে যে দিচ্ছে এইটাই তো যথেষ্ট, আর বেশি আশা করা আমাদের উচিত নয়। এই জিনিসেতে বিশ্বাস হওয়ার ভাগ্যের কথা, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নেই বোঝায়। এই চারটি জিনিসে অল্প পুণ্যবান লোকের বিশ্বাস হয় না। এখানে পুণ্যবান শব্দের অর্থ হচ্ছে সুকৃতি, পুণ্য হলো এখানে সুকৃতি, ও ভক্তির মুখে সুকৃতি না থাকলে এই চারটি জিনিসের উপরে শ্রদ্ধা হবে না। তার মধ্যে একটি হলো প্রথম এই মহাপ্রসাদ, এই যে ভগবানের প্রসাদ জগন্নাথের প্রসাদ এর নাম হচ্ছে মহাপ্রসাদ। অবশ্য ভগবানকে যেখানেই ভোগ দেওয়া যায় সেই মহাপ্রসাদ, তাহলেও পুরীধামের জগন্নাথের প্রসাদের মহিমা অধিক বলে মনে করা উচিত, কেন তিনি সক্ষেত্রে সাধামে থেকে তিনি এই বিতরণ করছেন নিজ প্রসাদ। কৃষ্ণ বড় দয়াময় পরিবারের জিভা জয় সব প্রসাদ অন্য দিলা ভাই, সুতরাং নিজে আমাদের কল্যাণের জন্য এই প্রসাদ দিচ্ছে, আমরা এমনি নিজেরাই ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাই, এ তো একটা আছে। আর এ হলো কি, কৃষ্ণ বড় দয়াময় পরিবারের জিভা জয় সব প্রসাদ অন্য দিলা ভাই, সেই অন্যান্দ পাও রাধা কৃষ্ণ গুণগাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই। সুতরাং এই যে প্রসাদ এর মহিমা বলে শেষ করা যায়। আবার ভগবানের প্রসাদ হলে মহাপ্রসাদ নাম, আবার ভগবত ভক্তের হলে মহামহাপ্রসাদ নাম হয়, এরকম এর মহিমা। যেমন মহাবদান্য হচ্ছেন মহাপ্রভু, তার ভক্তেরা হচ্ছেন মহামহাবদান্য, তেমনি মহাপ্রসাদ ভক্ত সৃষ্ট হলে আবার মহামহাপ্রসাদ। এই মহাপ্রসাদে বিশ্বাস অল্প পুণ্য মানে অল্প সুকৃতি মানে হয় না। আরেকটি হচ্ছে কি, মহাপ্রসাদে গোবিন্দে, গোবিন্দের নাম গোবিন্দে, গোবিন্দ বিগ্রহে কৃষ্ণে। আমাদের সাধারণত হিন্দু ধর্মে নানা রকম উপাসনার কথা প্রচারিত আছে, সুতরাং নানা দেব দেবীর তেও আমাদের শ্রদ্ধা অটুট থাকে, কিন্তু কৃষ্ণেতে সেরকম শ্রদ্ধা হয় না। পাঁচটির মধ্যে কৃষ্ণ একটি, এরকম শ্রদ্ধা হলে তো হবে না, কৃষ্ণ হলেন পূর্ণ, তাকে বললে সব ভজন হয়ে যায়। এইভাবে যে কৃষ্ণ বিগ্রহেতে শ্রদ্ধা এটা তো হওয়া বড় কঠিন, পাঁচের এক বিচার করে শ্রদ্ধা হয় শ্রদ্ধা বলে না। এই জন্য কৃষ্ণ বিগ্রহে গোবিন্দে এই বিশ্বাস এ বড় কম। অনেক লোক অনেক মন্ত্রে দীক্ষা নিতে পারেন, দীক্ষিত হতে পারেন, কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তির শ্রেষ্ঠতা সর্বতি। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, নাম ব্রহ্ম হরিনাম তারক ব্রহ্ম নাম, এই নামে যে বিশ্বাস এ কম সুকৃতিতে হয় না। বহু সুকৃতি থাকলে বহু পুণ্য হলে হরিনামে বিশ্বাস হয়, মানুষের যাগ যজ্ঞ তপ ধ্যান এতে বিশ্বাস হয়, কিন্তু হরিনামে মনে করে এই হরিনামে মালা ঠক ঠক করলে কি হবে, হরিনাম এ তার ব্রহ্ম নাম, আবার মহাপ্রভু কৃপা করে এই তার ব্রহ্ম নামকে পারক ব্রহ্ম করে দিয়েছে, এতে
প্রেম পর্যন্ত সীমা করে দিয়েছেন, খালি তারও নয়। সাধারণ লোক তো জানেন নামে পা পড়ে তা পড়ে এ কথা, তারপরে বিশেষ লোক জানেন এতে মুক্তি লাভ হয়। মহাপ্রু বলেছে না, নামের ফল প্রেম, প্রেম লাভ হয়, ভগবত প্রেম লাভই হচ্ছে নামের ফল। এই যে হরিনাম তার ব্রহ্ম নাম, কলিযুগেতে সেই মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তার ব্রহ্ম নামেতে যে শ্রদ্ধা হওয়া, অর্থাৎ এই নাম করলেই সব হবে। হরের নাম হরের নাম হরের নামই বুকে বলম বলম নাস্তে নাস্তে গতিরণ্যতা, কলিকাতে আর অন্য গতি নাই, এই হরিনাম হইতে সব হবে। কলিকালে সর্বধর্ম সার হচ্ছে হরিনাম, এইভাবে যে শ্রদ্ধা হওয়া হয়ে হরিনাম করা। তারপরে তো হরিনামে কত অপরাধের বিচার আছে, সেসব অপরাধগুলো নির্মুক্ত হয়ে শুদ্ধভাবে হরিনাম করা তো কঠিন কথা, কিন্তু এমনি মোটামুটি যে হরিনামের পরে শ্রদ্ধা হওয়া এটা কম ভাগ্যবানের কথা নয়। মহাভাগ্যবান হলে, অশেষ ভাগ্যবান হলে, অশেষ ভক্তির মুখে স্বীকৃতি হলে তবে এই চান। মহাপ্রসাদ এই গোবিন্দে নাম কর্ম, আর বৈষ্ণবে বৈষ্ণবের শ্রদ্ধা, বৈষ্ণব দেখলে মানুষের মতন মনে হয়, কাজী বৈষ্ণবের শ্রদ্ধা বড় কঠিন, মর্তবুদ্ধিটাই বেশি আসে, এই জন্য বৈষ্ণবে যে শ্রদ্ধা হওয়া এ বড় কঠিন। বৈষ্ণব দেখলে তার জাত বিচার যদি করি, তার যদি বিদ্যার বিচার করি, বয়সের বিচার করি, আমাদের একটা স্বভাব আছে, আমরা একজনের সঙ্গে দেখা হলি তার সঙ্গে আলাপে বুঝতে চাই যে তার থেকে আমি কোন বিষয়ে শ্রেষ্ঠ। যদি দেখি যে সে ব্রাহ্মণ তাহলে আর হলো না, যদি দেখি বিদ্যা কম তাহলে আমার বিদ্যা তার চেয়ে বেশি হলে ওই বিষয়ে আমি শ্রেষ্ঠ, ইত্যাদি ইত্যাদি করি নিজের শ্রেষ্ঠত্বটা সবসময় আমরা যাচাই করে নেবার চেষ্টা করি। কিন্তু এটা বৈষ্ণব বিচার করতে না, বৈষ্ণব সকলের পূজ্য, দেশে কুলে বৈষ্ণবের জন্ম কেনে নয়, তথাপি ও সর্বোত্তম সর্বশাস্ত্রের পথ। বৈষ্ণবকে মনুষ্য বুদ্ধি করতে হবে না, বৈষ্ণবকে সর্বদা ভগবানের সেবক জ্ঞানে প্রণাম করতে হবে, তাহলে অসুবিধা হয়। এই বনিরয় ঘাম ভক্তিমানব ঠাকুর এই কথাটা বলেছেন, কথা বড় মঙ্গলপ্রদ কথা, সবসময় আমাদের মনে রাখতে হবে, আমরা যেন উল্টুবুল্টু রাম না হই, আমাদের মনে রাখতে হবে যে আমি যদি নিজেকেই বৈষ্ণব মনে করি তাহলে তার আমি অমানি হতে পারবো না। ভক্তি বিনোদ ঠাকুর যে কথাটা বলেছেন এই কথাটা তো আমাদের মঙ্গলের জন্য বলেছেন, আমরা যদি নিজেদিগকেই বৈষ্ণব মনে করি তাহলে তো আর অপরকে বৈষ্ণব মনে করতে পারবো না। এই জন্য আমাদের স্বরূপের পরিচয় হচ্ছে বৈষ্ণবের দাসের দাসের দাস। মহাপ্রভু বলেছেন গোপী ভক্তির পদকমল দাস ও দাসানুদার, সর্বদা আমরা বৈষ্ণবের দাসের দাস বলে আমাদিগকে বিচার করতে হবে। আমরা বৈষ্ণব এই বিচারটা আমরা করব না, যেমন মায়াবাদীগণ নিজেরা নিজেদিগকে বৈষ্ণব মনে করেন, ব্রহ্ম মনে করেন, সেগুলো তাদের অপরাধের কারণ হয়। জীব কখনোই ব্রহ্ম হয় না, জীব কখনোই ভগবানের সঙ্গে সমান হয় না। অতএব জীবেতে যে ভগবত বুদ্ধি, যে পাখণ্ডতা, কাশীতে নমনারায়ণায় বলে বিচার আছে, তা মহাপ্রভু বলতেন যে এই যে বিচার তোমরা করো, জীবকে নারায়ণ বলে নমস্কার করো, জীবাধমে বিষ্ণু বুদ্ধি কখন করতে নাই, এটা করবে না। এ শুনছে মঙ্গলের কথা, মঙ্গলের কথা বললে রোগ রোগ চটে যায়, রোগ চটে যায় কিন্তু শুনতে চায় না। মঙ্গলের কথাটি শুনে চুপচাপ বুঝে অবশ্য ভগবত ভক্তগণ যখন মঙ্গলের কথা বলেন সকলের মঙ্গলের কথা নিয়েই বলেন, একটি বিশেষের কথা তার মধ্যে হয়তো কারোর লেগে যেতে পারে, কিন্তু লেগে যায় যা লেগে যায়, যদি তিনি মনে করেন যে এটা আমার জন্যই হয়েছে তাহলে তিনি সেই বিষয়ে সাবধান হবেন। আর তাছাড়া এমনি তো শিক্ষা হচ্ছে যে গুরুবর্গের যে উপদেশ এ সবই আমার জন্য, আমি যদি মনে করি এটা অন্যের জন্য হয়েছে, ওটা ওর জন্য হয়েছে, আমাকে ওরকম বলতে পারে তাহলে ভুল। আমাকে না বলে থাকলেও আমাকে মনে করতে হবে যে না আমারই জন্য সব, যত পাঠ যত পত্রিকা যত মহাজনের কথা সব আমাকে উদ্ধার করবার জন্য, আমার নম্বর বিধান করবার জন্য। কিন্তু এইরকম বিচার যদি আমি গ্রহণ করি তাহলে আমার মনে কোনো খেদ থাকবে না, আমার মন তখন সর্বদাই উৎফুল্লিত থাকবে যে সবই তো আমার জন্য, সব আমার কল্যাণের জন্য। আমি পথি, আমি অধম, আমি উদ্ধার পাই না জগতে, তাই গুরু বৈষ্ণব শত সহস্র রূপে আমাকে উদ্ধার করবার জন্য কথা বলছেন। কিন্তু আমাদের স্বভাব হল ওই অন্যকে বলছেন আমাকে না, এই বিচার করা। আবার যদি আমাকে বলছেন বলে মনে করি তাহলে তো আমি আরো ক্ষিপ্ত হয়ে যাই, না ক্ষিপ্ত হওয়ার কোনো কথা নয়। যদি আমাকে বলে থাকেন তাহলে আমার সেটা সংযোজন হওয়া ভালো, আর যদি আমাকে বলে নাও থাকেন তাহলেও মনে করতে হবে আমাকেই বলে, আমাকে সে দোষ আমি এখন না দেখতে পেলেও গুরুবর্গ নিশ্চয় দেখেছেন, সেই জন্য তিনি আমার মঙ্গলের জন্য বলেছেন, যাতে সেই দোষ আমার মধ্যে কোনোদিন প্রকাশ না পায় তার জন্য আমি যত্ন করব। এইভাবে আমরা যদি বিষয়ে বিচার করি তাহলে আমাদের মঙ্গল হবে, আর না হলে আমাদের কী করে মঙ্গল হবে? হরিকথা শ্রবণ করবার একটা নিয়ম আছে, হরিকথা শুনলেই হবে না, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম তাহলে তো আর হরিকথা শোনা হবে না। আর ওই রকম যদি মনে করি ওর জন্য বলছে তার জন্য বলছে কি না তাহলে হবে না, সব আমার জন্য। যদি কোনো কথা আমার সত্যি সত্যি কানে লেগে যায় তাহলে তো ভালোই হয়েছে, আমি সে তার থেকে মুক্ত হব। আর যদি মনে করি যে আমার এতে এ দোষ আমার নাই, তবু আমাকে এই দোষে দোষী করলেন তাহলে ভালো কথা, আমার নাই, ভবিষ্যতে যদি না আসে যাতে তার জন্য আমি যত্ন করব। অতএব হরিকথার উপরে বিরূপ হওয়া, গুরু বৈষ্ণবের বাক্যের উপরে বিরূপ হওয়া আমাদের কোনো মতেই কর্তব্য না। আমাদের আজকে এখন পাঠ আরম্ভ হবে, আমি আর কিছু বলবো না, পাঠান্তে আপনারা একটু প্রসাদ গ্রহণ করে গৃহে ফিরবেন। তবে মনে রাখবেন আজ আপনারা পুরীর সেই ফেরা পঞ্চমীর সেই বৃন্দাবনীয় লীলার প্রসাদ পাচ্ছে পাবেন, সেটি বড় দুর্লভ জিনিস। আর কলকাতায় বসে পাওয়া যে কণিকা মাত্র হোক সে বড় দুর্লভ। আমি সেই প্রসাদকে প্রণাম করে প্রসাদের মহিমা স্মরণ করে এবং আপনারা যে আজ মহাভাগ্যবান এই প্রসাদ সম্মান করবে আপনাদেরকে আমি সম্মান করে এইখানেই শান্ত হচ্ছি। বঞ্চা কল্পতর স্পষ্ট কৃপা সিন্ধু এ বছর পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য।
তাহারা নন্দের অনুগত হইয়া নন্দকুমারের সেই সেবাই যাচনা করিয়া থাকে, ইয়াই তাহাদের নন্দোৎসবের যোগদান। রঘুপতি উপাধ্যায় বলিয়াছিলেন শ্রুতিম অপরে স্মৃতিম ইতরে ভারত মন্যে ভজন্ত ভব ভীতা অমিহ নন্দন বন্দী যস্যাল ইন্দ্রে পরং ব্রহ্ম। ভবভীত ব্যক্তি সকল কেহ শ্রুতিকে কেহ স্মৃতিকে কেহ মহাভারতকে ভজনা করেন করুক, আমি কিন্তু এই স্থানে শ্রী নন্দেরই বন্দনা করি। যাহার অরিন্দে অর্থাৎ বারেন্দায় পরব্রহ্ম কৃষ্ণ খেলা করেন, তাকে কোথাও খুঁজে লোকে পায় না, বারেন্দায় খেলা করছে। মহারাজ নন্দের হৃদয় পুত্রের কোন প্রকার ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হয় নাই, কেবল স্বাভাবিক শুদ্ধ প্রেমী নন্দের হৃদয়কে অনুক্ষণ উৎসবময় করিয়া রাখিয়াছে। এই কৃষ্ণেন্দ্রিয় তর্পণেচ্ছাময়ী সহজ প্রীতি জীবের চেতনের বৃত্তিকে উৎসবান্বিত করিলে জীবের নন্দোৎসবের প্রকৃত সেবা হইতে পারে, এইটি হল আসল। যেমন কাল বলেছিলাম বা শুনেছিলাম যে আমাদের হৃদয়ে যদি কৃষ্ণের জন্ম না হয় তাহলে আমাদের জীবনটাই বর্বৃথা। প্রতি বৎসরে জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয় শুনে আসছি এবং আমরা উপবাস সহকারে সেই তিথির পালন করে আসছি, কিন্তু কৃষ্ণের যদি জন্ম আমাদের হৃদয়ে না হলো তাহলে পরে আর আমাদের কি হবে, জীবনটা বৃথাই হয়ে গেল। তেমনি আজ নন্দগৃহে এই যে আনন্দোৎসবে নারদা দিয়ে এসে গান করছেন, সকলেই প্রার্থনা করছে নন্দ মহারাজের আনুগত্যে। নন্দকেও যিনি আনন্দ প্রদান করেন সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণকে সেবা করতে যেতে পারে, এই সেবার প্রার্থনা এই নন্দোৎসবের প্রধান জিনিস। নন্দনন্দনের সেবা করলে তবে আমরা নন্দনন্দনকে পেতে পারি, সেবা ছাড়া আর কোন রাস্তায় ভগবানকে পাওয়া যায় না। নিজ মহিমমণ্ডলী ব্রজবসতি রোচনম বদন বিধুমাধুরী রমিত পিতৃ লোচনম শ্রুতি নিপুণ ভূষুর ব্রজ বিহিত জাতকম তনুজ জলদ তর্পিত স্বজনগণ চাতকম শুভহু বিদধান বিদদান কৃষ্ণ কৃজনক কৃত কৌতুকম নিখিল পশু পাবলি সমুপর্হিত যৌতুক জনি সময় মণ্ডতিকৃত পুরুষ জোষিতম ব্রজ রজনী রস গু রসক্ষজ নত শীতম বহুল দধি পঙ্কিলিকৃত বিলাসদঙ্গনম প্রমদ ভর ললিত প্রকট নটক অঙ্গনম জনক পরিতোষিত তৎফুর দখিল পল্লবম ব্রজজনিত পদ্মজা বিপ তব ভর পল্লবম। এও সেই তবমালায় রঘুনাথ দাস জমির নন্দোৎসব বর্ণনীর বিষয়। নন্দনন্দন নিজের মাধুর্য মহিমার দ্বারা ব্রজধাম উজ্জ্বল করিয়াছেন, মুখচন্দ্রিমার মাধুর্যের দ্বারা মাতা পিতা নয়নোৎসব বর্ধন করিতেছেন, বেদনিপুণ ব্রাহ্মণগণ তাহার ব্রজবিহিত জাতকর্ম সম্পাদন করিয়াছেন, তাহার শ্রীঅঙ্গরূপ নবমেঘের দ্বারা চাতগুরু আত্মীয়গণকে তৃপ্ত করিতেছেন, তাহার জন্মোৎসবে মহারাজ নন্দ ব্রাহ্মণ দিগকে নানাভাবে ধনরত্নাদি দান করিয়াছেন এবং গোপ গোপীগণ বিবিধ যৌতুক প্রদান করিয়াছেন। নন্দনন্দন জন্মগ্রহণ করিলে গোপ গোপীগণ নানাবিধ অলঙ্কারে ভূষিত হইয়া নন্দালয় গমন করিয়াছিলেন, নন্দ সুনুকে দর্শন করিয়া গোপগণ আনন্দে তৈল হরিদ্রা দধি দুগ্ধ প্রভৃতি সেচন করিয়াছিলেন। নন্দকুমারের জন্মোৎসবে নন্দের প্রাঙ্গণ দধি দুগ্ধে পঙ্কময় হইয়াছিল এবং ওই প্রাঙ্গণে গোপগণ মহানন্দে নৃত্য করিয়াছিলেন। শ্রীনন্দের আনন্দ দেখিয়া সমস্ত ব্রজবাসীর হৃদয় মহানন্দ হইয়াছিল। নন্দনন্দনের জন্মের পর লক্ষ্মী ব্রজধামী